ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলেছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে 25,000 মতো বাংলাদেশি এবং রোহিঙ্গা সমুদ্র পথে পাচার হয়েছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের কনভেন্ট স্কুলে সন্ন্যাসিনীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে আজ গ্রেপ্তার করল CID।
আরও থাকছে ব্রিটেন নির্বাচনের ওপর একটি আলোচনা চক্র।
To me, this election campaign was always about the difficult decisions we had to take over the last 5 years.
তাছাড়াও আজ থাকছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ আয়োজন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছেন যে বৃহস্পতিবার সংসদীয় নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর তিনি নতুন সরকার গঠন করবেন। তিনি বললেন,
To me this election campaign was always about the difficult decisions we had to take over the last 5 years.
মিস্টার ক্যামেরুন বলছেন যে গত 5 বছরে তার সরকার যেসব কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে ছিল এই ভোট গ্রহণ, এবং তার সরকার শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য যে ভিত নির্মাণ করেছেন এটা ছিল সে ব্যাপারেও জনমত। মিস্টার ক্যামেরুন আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন। তার কনজারভেটিভ দল হাউস অব কমন্সে 650 আসনের মধ্যে 326 আসনের বেশি পেয়েছে। ব্রিটেনে বৃহস্পতিবার অনুষ্ঠিত দেশব্যাপী সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দলের নেতা ডেভিড ক্যামেরুন দ্বিতীয়বারের মতো জয়ী হলেন। নির্বাচনের ফলাফলের পরই লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড সহ বিরোধী দলের নেতারা পদত্যাগ করেছেন। এই নির্বাচনে স্কটিশ ন্যাশনাল পার্টির জয় ছিল অবাক করার মতো। স্কটল্যান্ডে লেবার পার্টির ভরাডুবি হয়েছে এবং স্বাধীনতাপন্থী দল 50 বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ইংল্যান্ড এবং ওয়েলসেও কনজারভেটিভ দলের বিরুদ্ধে লেবার পার্টি জিততে ব্যর্থ হয়েছে। ব্রিটেনের সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ একটি আলোচনা চক্র শুনবেন আজই বিশ্ব সংবাদের পর। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনায় ফিলিপিন্স ও নরওয়ের রাষ্ট্রদূত, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী নিহত হন। কর্মকর্তারা বলছেন শুক্রবার নালতার ভ্যালিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 2 হেলিকপ্টার এবং 1 হেলিকপ্টারের পাইলট এবং 1 ক্রুও ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন। সামরিক মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়াল এক টুইটার বার্তায় জানিয়েছেন যে দুর্ঘটনায় পোল্যান্ড এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রাণে বেঁচে গিয়েছেন, তবে প্রচণ্ড আঘাত পেয়েছেন। পাকিস্তানি তালিবান হেলিকপ্টারটি ভূপাতিত করেছে বলে দাবি করেছে। তারা বলছে তাদের লক্ষ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কোনো সন্ত্রাসী হামলায় নয়, যান্ত্রিক ত্রুটির কারণে এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ইসলামাবাদে আমাদের উর্দু বিভাগের সংবাদদাতা টেলিফোনে নরওয়ের পররাষ্ট্র বিভাগের যোগাযোগ উপদেষ্টা রুনে বিয়াস্তাদের সঙ্গে কথা বলেন। যোগাযোগ উপদেষ্টা বললেন,
It is with great sorrow that we received the news today that Ambassador Leif Holger Larsen has died in Pakistan.
রুনে বিয়াস্তাদের বললেন, আমরা গভীর দুঃখের সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূত লারসেনের মৃত্যুর খবর পেয়েছি। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ কূটনীতিক। সহকর্মীরা তাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বলছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে 25,000 মতো বাংলাদেশি এবং রোহিঙ্গা সমুদ্রপথে পাচার হয়েছে। এদিকে মানব পাচার বিরোধী অভিযানে পাচারকারী অভিযোগে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 3। এ বিষয়ে বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্টে।
ইউএনএইচসিআর এর শুক্রবারে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যে সমুদ্রপথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি এবং বর্মী রোহিঙ্গা শরণার্থীদের পাচার বেড়েই চলেছে। রিপোর্টে বলা হয়, যেসব বর্মী রোহিঙ্গা সমুদ্রপথে যাত্রা করে তাদের 40-60% যাত্রা শুরু হয় বাংলাদেশ থেকে। ইউএনএইচসিআর এর অপর এক রিপোর্টে বলা হয়েছে, 2013 জুলাই থেকে 2014 জুন পর্যন্ত সময়ে সমুদ্রপথে বাংলাদেশ বার্মা সীমান্ত হয়ে মানব পাচার বেড়েছে 61%। এদিকে মানব পাচার বিরোধী অভিযান পরিচালনাকালে শুক্রবার কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পাচারকারী অভিযোগে 3 নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। বৃহস্পতিবার বঙ্গোপসাগর থেকে অবৈধ পন্থায় মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার থেকে 4 8 যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে আল কায়দা নেই, এই বাক্যে এক বাক্যে তা বলার সুযোগ নেই, এই মন্তব্য করলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান। বাংলাদেশের গোয়েন্দারা আল কায়দার কোনো উপস্থিতি টের পাননি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই মন্তব্যের প্রেক্ষিতেই জেনারেল মনিরুজ্জামান একথা বলেন। তার সঙ্গে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
এই প্রতিনিধির সঙ্গে আলাপকালে জেনারেল মুনির বলেন, আফগানিস্তানে তাদের অপারেশন সীমিত হওয়ার পর অন্যান্য দেশে ঝুঁকি রয়েছে।
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যদের প্রস্থানের পরে থেকে তারা নতুন উদ্যোগে তাদের এই অঞ্চলে কর্মকাণ্ড আবার বৃদ্ধি করার চেষ্টা করছে। এখন তাদের কাছ থেকে যে দাবিটা এসেছে যে বাংলাদেশে ব্লগার যে হত্যা করা হয়েছে তাদের সাথে তাদের একটা যোগাযোগ ছিল এবং তাদের মতাদর্শের উপরে ডিপেন্ড করেই অন্যান্য সংগঠন করে থাকতে পারে, এটাকে নতুন করে খতিয়ে দেখার প্রয়োজন আছে, তবে এটা সত্যি হলেও হতে পারে।
ঢাকায় গোয়েন্দারা বলতে চাচ্ছেন আল কায়দা নেই, তবে আনসারুল্লাহ বাংলা টিম নামে যে সংগঠন কাজ করছে সেটা আল কায়দার সঙ্গে সংযুক্ত থাকলেও থাকতে পারে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 70তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফাবিয়াসের সঙ্গে বৈঠক করেন। ফ্রান্সের স্মৃতিসৌধ বা সোলজার ইন প্যারিসে বিশাল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দুই পররাষ্ট্রমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। 1945 সালের 8 মে জার্মানির নাজিরা আত্মসমর্পণ করেছিল। ওদিকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গালফ কোঅপারেশন কাউন্সিল বা পারস্য উপসাগরীয় সহযোগী পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আঞ্চলিক বিষয় নিয়ে ফ্রান্সে বৈঠক করছেন। ওই আলোচনায় ইয়েমেনের সংঘাত এবং ইরানের পরমাণু বিষয়ক চূড়ান্ত চুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। আগামী সপ্তাহে পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের নিয়ে যে হোয়াইট হাউস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, শুক্রবারের আলোচনায় তারই প্রস্তুতি নিয়ে বৈঠক হচ্ছে। পারস্য উপসাগরীয় কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছে যে ইরানের সম্ভাব্য পরমাণু চুক্তির ফলে ওই অঞ্চলে অস্থিতিশীল অবস্থা দেখা দিতে পারে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের কনভেন্ট স্কুলের সন্ন্যাসিনী ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিআইডি। ওই সূত্রে বলা হয়েছে, মিলন সরকার ও ওয়াহিদুল ইসলাম নামে ধৃত ওই দুই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্টটি শুনুন পরমাশিস ঘোষ রায়ের কাছে।
মিলন সরকার ও ওয়াহিদুল ইসলাম নামের ধৃত ওই দুই ব্যক্তিকে আদালতের নির্দেশে সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ওই দুই ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে সিআইডি সূত্রে জানানো হয়েছে। 14 মার্চ ভোর রাতে রানাঘাটের এক কনভেন্ট স্কুলে একদল দুষ্কৃতী ডাকাতি ও সন্ন্যাসীকে গণধর্ষণের ঘটনায় যুক্ত ছিলেন। সালিম শেখ, গোপাল সরকার, খালিদুর রহমান নামের 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মূল চক্রী এতদিন ফেরার ছিল বলে সিআইডি সূত্রের খবর।
বাংলাদেশে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 154তম জন্মবার্ষিকী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে সিরাজগঞ্জের সরকারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও হয়েছে নানা অনুষ্ঠান এবং আলোচনা সভা। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর কুটিবাড়ি প্রাঙ্গণে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় শান্তির পক্ষে বলে গেছেন। পরে তিনি শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সারা দেশে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তির আসরের আয়োজন করে। রবীন্দ্র বিশেষজ্ঞ ডক্টর করুণাময় গোস্বামী বলেন, এটা আসার কথা, মানুষ এখন কবিগুরুকে জানার ও বোঝার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন। কুষ্টিয়া শিলাইদাহে রবীন্দ্রনাথের নামে সরকারি পৃষ্ঠপোষকতায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসনানুল হক ইনু। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যেমনটি হয়তো আগে একটু আগে আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন যে ব্রিটেনের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বা রক্ষণশীল দল বিজয়ী হয়েছে। ব্রিটেনের এই নির্বাচন নিয়ে এখন একটি গোল টেবিল আলোচনা সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। এই আলোচনা চক্রে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকিয়া হায়দার, আর লন্ডন থেকে যোগ দিয়েছেন সাংবাদিক সংবাদ বিশ্লেষক কামাল আহমেদ।
আনিস, যেমনটি আমরা জানি যে 650 আসন বিশিষ্ট ব্রিটিশ পার্লামেন্টের এই নির্বাচনে 330টি আসনে জয়লাভ করল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং তারা আবার সরকার গঠন করছে।
হ্যাঁ, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, শেষ খবরে অবশ্য 331টি আসন তারা পেয়েছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বেই তারা সরকার গঠন করতে যাচ্ছে। নির্বাচনে জয়লাভের পর মিস্টার ক্যামেরনের প্রতিক্রিয়া ছিল এরকম।
To me, this election campaign was always about the difficult decisions we had to take over the last 5 years, the foundation of a stronger economy that we
built. Mr. Cameron bolchilen je goto 5 bochore tar sarkar je sob kothin siddhanto niyeche she bishoy chilo ei vote grohon ebong tar sarkar shoktishali orthoniti gore tolar jonnye ekta bhit nirman korechen, eta chilo she byapareo janomot.
Onnodike nirbachone Labour Party pelo 232 ashon, tai to?
Ha, tai.
আর পরাজয় মেনে নিয়ে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড পদত্যাগ করেছেন এবং তিনি বললেন,
Now it's time for someone else to take forward the leadership of this party. So I'm tendering my resignation.
এড মিলিব্যান্ড বলছেন যে এখন সময় এসছে এই নেতৃত্ব অন্য কারো গ্রহণ করার এবং আমি তাই এখনই পদত্যাগ করছি এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য খোলামেলা বিতর্ক হওয়ারও সময় এসছে।
একটা মানে উল্লেখযোগ্য জিনিস এখানে লক্ষ্য করা যায় যে এই নির্বাচনী পূর্বাভাসের সঙ্গে কিন্তু বাস্তব ফলাফলের কোনোই মিল দেখা যাচ্ছে না।
হ্যাঁ, পূর্বাভাসে বলা হয়েছিল যে ব্রিটেনের নির্বাচনে এরা সম্ভবত কোন এবার সম্ভবত কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সম্ভবত একটা ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হবে
এবং হয়তো আবার নির্বাচন দেওয়ার প্রয়োজন হতে পারে অথবা কোয়ালিশন গঠন করবে, এরকমই জল্পনা কল্পনা চলছিল।
হ্যাঁ, কিন্তু সব রকমের পূর্বাভাসকে মিথ্যে প্রমাণ করে দিয়ে যুক্তরাজ্যের নির্বাচনের ফলাফলে রক্ষণশীল দল তার স্থান আগের চেয়ে আরো
আরো
নিষ্কণ্টক করলো, মজবুত করলো। কামাল আহমেদ রয়েছেন লন্ডনে। কামাল আহমেদ, নির্বাচনে কনজারভেটিভ দলের এই সহজ প্রত্যাবর্তনকে আপনি কিভাবে দেখছেন?
দেখুন, রক্ষণশীলদের এই প্রত্যাবর্তনটা সবাই স্বাভাবিকভাবে হয়েছে বলে মনে করছেন না, যে কারণে সমস্ত সংবাদ মাধ্যমে কিন্তু এটা বলা হচ্ছে যে শক ভিক্টরি, অর্থাৎ সবাই একটু হতচকিত হয়েছেন, সবাই একটু হতভম্ব হয়েছেন যে কিভাবে এটা সম্ভব হলো। আপনারা ঠিকই বলেছেন যে জনমত জরিপে চিত্রটা ছিল একেবারেই অন্যরকম, কিন্তু জনমত জরিপ আর ভোট কেন্দ্র থেকে ফেরত বুথ ফেরত যে চকিত জরিপ, দুটোর মধ্যে তফাৎটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ ভোট শেষ হওয়ার পরপরই দেখা গেল যে প্রজেকশন বিভিন্ন তিনটা টেলিভিশন চ্যানেল এখানে একসাথে এই প্রজেকশন দিয়েছে এবং সেই প্রজেকশনে স্পষ্টতই বলা হলো যে কনজারভেটিভরা জিতবে। কনজারভেটিভদের দাবি যেটা, সেটা হচ্ছে যে তারা একটা অর্থনৈতিক ভিত্তি, অর্থনৈতিক পুনরুজ্জীবনের ভিত্তি স্থাপন করতে পেরেছে। গত 5 বছর ধরে যে কৃচ্ছতা সাধন হয়েছে, সেই কৃচ্ছতা সাধনের পরিণতিতে অর্থনীতিতে একটা ভালো দিকে যাবে। এবং এটা সত্য যে G7 শিল্পোন্নত 7টি দেশের মধ্যে ব্রিটেনের প্রবৃদ্ধির হার সবার আগে সবচেয়ে বেশি
মাত্রায় তারা প্রবৃত্তি।
এই অর্থনৈতিক দিকটা কিন্তু কনজারভেটিভদের দিকে ভোটের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নিশ্চয়ই নিশ্চয়ই, এবং মানুষ একটা দৃঢ় নেতৃত্ব আশা করেছে, সেই কারণে শেষ দিকে এসে অনেকেই তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন, যে হয়তো আগে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, শেষ মুহূর্তে রক্ষণশীলদের পক্ষে ভোট দিয়েছেন।
আরেকটা ব্যাপার কিন্তু
কাজ করেছে, না করলে ভুল করা হবে, সেটা হচ্ছে যে কনজারভেটিভ পার্টির নির্বাচনী প্রচারণার একটা কৌশল ছিল যে এক ধরনের ভীতি ছড়ানো। সেই ভীতিটা হচ্ছে যে লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে তারা হলো অর্থনীতির 12টা বাজাবে এক, কারণ তাদের অতীতের রেকর্ড হচ্ছে যে তাদের খরচে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের দিকে তাদের নজর থাকে না। আর দ্বিতীয় হচ্ছে যে লেবার পার্টি মূলত সরকার গঠন করলে তাদেরকে নির্ভর করতে হবে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি SNP তাদের উপরে, এবং SNP যদি তাদেরকে ব্ল্যাকমেইল করতে থাকে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য, তাহলে একটা অস্থিরতা তৈরি হবে এবং ব্রিটেন কোনোভাবেই স্থিতিশীল অর্থনৈতিক ধারায় এগোতে পারবে না।
তবে এবারে আরেকটা ব্যাপার লক্ষ্য করার, যে স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনাল পার্টি কিন্তু বিপুল সংখ্যক আসনে জয়লাভ করলো।
হ্যাঁ, আর পর্যবেক্ষকরাও বলছেন যে স্কটল্যান্ডে লেবার পার্টির ভরাডুবির জন্যে এই SNP-র জয়লাভটাই
বড় কারণ। তবে কামাল আহমেদ, SNP-র এই জয়লাভটা খোদ ব্রিটেনের জন্য এবং বিশেষত রক্ষণশীল দলের জন্য কতটা ঝুঁকি বহন করে, মানে করবে ভবিষ্যতে?
নিশ্চিতভাবেই এটা একটা ঝুঁকি বহন করবে। ইতিমধ্যে এখানে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলতে শুরু করেছেন যে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার ম্যান্ডেট নবায়ন করতে পারলেন ঠিকই, কিন্তু তার ম্যান্ডেট নবায়নের বিনিময়ে তিনি কি দিলেন বা কি দিতে হবে তাকে, তার মূল্যটা কত চড়া হবে সেটাই এখন প্রশ্ন। এমনকি এমনভাবেও তারা বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হলেন এখন ইউনাইটেড কিংডমের নয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র ভেঙে যাওয়ার সম্ভাবনাটা আশঙ্কাটা আরো মানে জোরালো হলো
যুক্তরাজ্য।
স্কটিশ ন্যাশনালিস্ট যে পার্টি, তাদের যে উত্থানটা, এই উত্থানটা এটা হলো খুবই একটা নির্মম নিষ্ঠুর পরিহাস যে স্কটল্যান্ডে স্বাধীনতার পক্ষে বিপক্ষে যে গণভোট হলো সেই গণভোটে কিন্তু লেবার পার্টির ভূমিকাটা ছিল মারাত্মক। তারা নেতৃত্ব দিয়ে ইউনিটির পক্ষে, ঐক্য বজায় রাখার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন যে স্কটল্যান্ডে কনজারভেটিভরা বরাবরই দুর্বল, লেবার পার্টি শক্তিশালী ছিল, এবং সেই লেবার পার্টির ভূমিকার কারণেই কিন্তু স্কটল্যান্ড ইউনিয়নে থেকে গেছে। এখন সেই লেবার পার্টি যখন মানে সারা ইংল্যান্ডে, বাকি ইংল্যান্ডে স্কটিশদের সাথে তার সম্পর্কের কারণে, স্কটিশ জাতীয়তাবাদীদের সাথে তার সম্পর্কের কারণে সহানুভূতি পাওয়া থেকে বঞ্চিত হলো, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে ঝুঁকিটা কিন্তু আরো বাড়লো, এবং ভবিষ্যতে স্কটল্যান্ড আবারও স্বাধীনতার জন্য।
আরেকটা ব্যাপার, এবারে নির্বাচনে দেখা যাচ্ছে যে লিবারেল ডেমোক্র্যাট পার্টি, যারা ডেভিড ক্যামেরনের সরকারের সঙ্গে একজোট বেঁধেছিল, তারা তাদের 48টি আসনে হেরে মাত্র 8টিতে জয়লাভ করেছে। এই ভরাডুবির কারণ কি বলে আপনি মনে করেন?
এটাও খুবই অদ্ভুত বিষয় যে লিবারেল ডেমোক্রেটরা যেই আসনগুলো হারালো, প্রায় 48টা আসন হারালো তারা, 56 ছিল তার আগে, তো 57 ছিল তারা, এখন তারা মাত্র 8টা এসে দাঁড়ালো। এই বাকি আসনগুলো যে তারা হারালো তার মধ্যে কিন্তু 27টি আসন তারা হারিয়েছে কনজারভেটিভদের কাছে, লেবারের কাছে মাত্র 12টি। অথচ রাজনৈতিক আদর্শগত অবস্থানের দিক থেকে, উদারবাদী নীতি কিংবা সমাজ কল্যাণমূলক নীতির দিক থেকে লেবার পার্টির সাথে তাদের সম্পর্কটা, ঘনিষ্ঠতা কাছাকাছি। সুতরাং ভোটাররা যদি লিবারেল ডেমোক্রেটদেরকে শিক্ষা দিতে চাইতো তাহলে তাদের স্বভাবতই লেবার পার্টিকে ভোট দেওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু কনজারভেটিভকেই বেছে নিয়েছে। এইখানে কিন্তু একটা অদ্ভুত রকমের মানে হিসাব মেলানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
হিসাব মেলানো তো কঠিন হয়ে দাঁড়াচ্ছে আরো একটি ক্ষেত্রে, যে লেবার পার্টির এই পরাজয় সত্ত্বেও বাংলাদেশি বংশোদ্ভূত মহিলারা কিন্তু নির্বাচিত হয়েছেন, MP নির্বাচিত হয়েছে এই লেবার পার্টি থেকেই, রোশনা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক।
বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে এবং বাংলা ভাষী হিসাবে বলতে পারি যে এটা সবার জন্যই একটা আনন্দের বিষয় হবে,
তিনজন
বাংলাদেশি নারী তারা এখানকার পার্লামেন্টে ওয়েস্টমিনস্টারে ঢুকলেন, এর মধ্যে একজন আগে থেকেই ছিলেন, একজন আবার জাতির জনকের নাতনি, আরেকজন পেশায় চিকিৎসক ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, তিনিও আসলেন। তো বাংলাদেশে নারী নেতৃত্ব সরকারে, বিরোধী দলে, এমনকি স্পিকার, আপনি দেখেন
বাংলাদেশে অনেক
নেতৃত্বের দিক থেকে এগিয়েছে, রাজনৈতিক দিক থেকে যদি চিন্তা করেন।
যুক্তরাজ্য তাদের প্রাধান্য দেখা যাবে,
জি, আরেকটি বিষয় জানবার ছিল যে রক্ষণশীল দলের আবারও সরকার গঠনের পর পররাষ্ট্রনীতিতে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন, বিশেষ করে ইউরোপের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, যেহেতু ডেভিড মিলিব্যান্ড আগেই বলেছেন যে তিনি ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকার ব্যাপারে একটা ভোটের আয়োজন করবেন।
আপনি নিশ্চয়ই আপনার স্মরণ থাকবে যে প্রেসিডেন্ট ওবামা ইতিমধ্যেই একবার বলেছিলেন যে ব্রিটেন ইউরোপে থাকুক, ইউরোপীয় ইউনিয়নে থাকুক, সেটা সবার জন্য ভালো, কারণ তাহলে ইউরোপে একটা যে মুক্ত বিশ্বের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে ব্রিটেনের পরে নির্ভর করা যায়। কিন্তু ব্রিটেন যদি ইউরোপ থেকে বেরিয়ে আসে তাহলে তাদের অবস্থান দুর্বল হবে এবং ইউরোপে মুক্ত বিশ্বের বা গণতান্ত্রিক বিশ্বের যে সংহতি, সেই সংহতিটা দুর্বল হবে। সেই কারণে এটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে থাকবে যে 2017 সালের মধ্যে ডেভিড ক্যামেরন ইউরোপে অন্তর্ভুক্ত থাকা না থাকার প্রশ্নে একটা হ্যাঁ না ভোট
নিশ্চয়ই তাই হবে, তো আমাদের হাতে আসলে সময় নেই
প্রত্যাখ্যাত হয় তাহলে ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা বিশ্ব পরিসরে অন্তত
অনেক অনেক ধন্যবাদ কামাল আহমেদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ব্রিটেনের নির্বাচন নিয়ে আমাদের এই আলোচনা চক্রটি এখানেই শেষ হলো।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটই নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
বিশ্ব সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনা একমাত্র তিনি নিজে। একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধকার, সঙ্গীতকার, চিত্রকর, দার্শনিক। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। তার বিপুল সৃষ্টি ভাণ্ডারের সাথে আজকের তরুণ প্রজন্ম কতটুকু পরিচিত, এ নিয়ে সুপরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর তার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি
আমাদের আজকের অতিথির নাম শ্রেয়া গুহ ঠাকুরতা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে এখানে এসে।
রবীন্দ্রনাথের গানটা এখন যেভাবে মিডিয়াতে প্রাধান্য পাচ্ছে,
হ্যাঁ,
কিন্তু রবীন্দ্রনাথ তো গানের চাইতেও অনেক বড়।
হ্যাঁ নিশ্চয়ই, উনি তো একজন দার্শনিক, ফিলোসোফার ওনার মতো তো নেই।
একটা উদাহরণ দেই, রবীন্দ্রনাথের গানে আপনি যে ফিলোসফির কথা বললেন, বিকজ উনি একজন ফিলোসোফার ছিলেন, দার্শনিক ছিলেন। যেমন ধরুন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার উপরে, এই যে উনি নিরহংকার হয়ে গর্বকে চূর্ণ করে নিজেকে সমর্পণ করা, অথবা আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহনও আছে, অর্থাৎ মৃত্যু আসবে কিন্তু তার মানে এই নয় যে জীবন সেখানে থেমে যাবে। আজকের তরুণ প্রজন্ম হয়তো এই উইজডম গুলো, এই যে জ্ঞানের কথাগুলো, সেগুলো কি নিচ্ছে কি না গান থেকে। এবং শুধু গান না, রবীন্দ্রনাথ তো গানকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, নাটক, কবিতা, ছোট গল্প সবকিছু দিয়ে উনি মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেছেন, সেটা কি তরুণ প্রজন্ম নিচ্ছে বলে আপনি মনে করেন?
হ্যাঁ দেখুন, প্রথমেতে যেটা বলতে হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান কিন্তু অন ওয়ান সাইড আমি বলবো সকলের জন্য, কারণ তার গানের মধ্যে এত গভীরতা থাকতেও কিন্তু সিম্পলিসিটি যেটা আছে, যে কারণে উনি এখনও এত বছর হয়ে গেছে কিন্তু রবীন্দ্রনাথ কখনো বাঙালি যতদিন আছে রবীন্দ্রনাথ তো থাকবেনই, তো এই সিম্পলিসিটিটা মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে, তাই জন্যেই উনি এতটাই আধুনিক এবং তাই এতটা জনপ্রিয়। ওনার সমসাময়িক যারা তারা কিন্তু এতটা পৌঁছতে পারেনি মানুষের কাছে সেই অর্থে, কিন্তু আবার রবীন্দ্রনাথকে পুরোপুরি বুঝতে গেলে একটু গভীরে ঢুকতে হবে, তাকে জানতে হবে, তার কথা পড়তে হবে এবং তার গানের মাধ্যমে, মিউজিক ইজ এ ভেরি কমন মিডিয়াম, মানে যে সুরের বলুন, সুরের যে জাদু, কথার যে জাদু, গল্পের যে জাদু, সেটা মানুষ সাধারণ মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে, বিশেষ করে গানের মাধ্যমে আমি বলবো। তো যারা খুব একটা ধরুন রবীন্দ্রনাথ পড়েননি, জানে না, তারাও কিন্তু এখন রবীন্দ্রনাথকে জানার এই যে আকাঙ্ক্ষা, সেটি ছায়াছবি দেখে বা বই পড়ে বা এই টিভি চ্যানেলের মাধ্যমে কিছু ছবি দেখে, সিনেমা দেখে, তার মাধ্যমে জানার এই যে ইচ্ছাটা আরও বাড়ছে ক্রমশ আমরা দেখছি। সুতরাং আমার মনে হয় তাকে জানার জন্য একটু গভীরে ঢুকতে হবে।
তবু মনে রেখো, এই গানটির কথা যখন এসেই গেল, এই গানটির কয়েকটি লাইন কি একটু আপনার খালি গলায় শুনতে পারি? তবু মনে রেখো।
হ্যাঁ নিশ্চয়ই। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, মনে রেখো যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি, মনে রেখো তবু মনে রেখো।
আপনার জন্য শুভকামনা রইল, আপনার সঙ্গীত জীবনের দীর্ঘায়ু কামনা করছি, আরো কয়েক দশক ধরে আপনার গান নিয়মিতভাবে যেন আমরা শুনতে পাই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছেন যে বৃহস্পতিবার সংসদীয় নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর তিনি নতুন সরকার গঠন করবেন। তার কনজারভেটিভ দল হাউস অব কমন্সে 650 আসনের মধ্যে 326 আসনের বেশি পেয়েছে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনায় ফিলিপিন্স ও নরওয়ের রাষ্ট্রদূত, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী নিহত হন। কর্মকর্তারা বলেছেন শুক্রবার নালতার ভ্যালিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 2 পাইলট এবং 1 ক্রুও ওই ঘটনায় প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 70 বার্ষিকী উদযাপন অনুষ্ঠান বিডেতে যোগ দেন এবং এর আগে শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফাবিউজের সঙ্গে তিনি বৈঠক করেন। ওদিকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গালফ কোঅপারেশন কাউন্সিল বা পারস্য উপসাগরীয় সহযোগী পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আঞ্চলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন। ওই আলোচনায় ইয়েমেনের সংঘাত এবং ইরানের পরমাণু বিষয়ক চূড়ান্ত চুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এখনো পর্যন্ত কলকাতায় সুউচ্চ ভবন 32, আর এবার কলকাতা নগরীতে তৈরি হচ্ছে 60 বাড়ি। পাশাপাশি হাওড়া শহরে নির্মিত হচ্ছে 400 উঁচু মিনার। এসব নিয়েই রয়েছে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
বাড়িটি 58 ফ্ল্যাটের এক একটি বিক্রি হবে 16-24 কোটি টাকায়। রক্ষণাবেক্ষণে খরচ মেটাতেই মাসে অন্তত 50,000 টাকা দিতে হবে ফ্ল্যাট মালিকদের। অন্যদিকে হাওড়া পুরসভা বেলেলিয়াস পার্কে 19 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করতে চলেছে দেশের উচ্চতম মিনার 400 উঁচু। তুলনায় দিল্লির কুতুব মিনারও নতুন মিনারটি চেয়ে অনেক কম উঁচু। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার মানবাধিকার দল অভিযোগ করেছে যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার নতুন একটি বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস গ্রুপ জানিয়েছে যে বৃহস্পতিবার অন্তত 3 স্থানে গ্যাস ভর্তি ব্যারেল বোমা তারা নিক্ষেপ করে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন জৌনা কামিন্স। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.